الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک بند দরু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমিরুল মুমিনীন হযরত মাওলানা কায়নাত আলিউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড় এবং ডালিমের চেয়ে ছোট আর মাখন থেকেও নরম আর মধুর চেয়েও মিষ্টি আর মুস্কের চেয়েও সুগন্ধিময় আর ওই বৃক্ষের শাখা প্রশাখা মুক্তার এবং কাণ্ড সোনার এবং পাতাগুলো পান্নার জবরজাত পাথর যেটাকে পান্না বলা হয় এটার তৈরি। এই বৃক্ষের ফল সেই খেতে পারবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোনো একজন শায়ের, কোনো একজন কবি কতই না সুন্দর বলেছেন, রাসূলে পাক তোমারা দুরূদ খুদ শুনলে, রাসূলে পাক তোমারা দুরূদ খুদ শুনলে, হুজুরে দিল সে আগর মোমিনো দুরূদ পড়ো, এওয়াজ দুরূদ কে মরতে হি খুলদ পাওগে, আজিজ ও মুফত কা সৌদা দুরুদ পড়ো, যো চাহতে হো কে কুছ রিজ্ক কি কশাইশ হো তো উস জনাব পে এ মুফলিসো দুরুদ পড়ো। ইয়ে কোন বজ্ম হ্যায় কিসকা হ্যায় জিক্র লুৎফ ইয়াহাঁ আদব সে বৈঠো আদব সে উঠো দুরুদ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করা এবং তার প্রশংসা করা, এগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে হুকুম করেছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করার জন্য, নাত পরিবেশন করার জন্য, তার প্রতি দুরূদ প্রেরণ করার জন্য হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন এবং রাব্বে কায়নাত স্বয়ং নিজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুণকীর্তন করেছেন। কুরআনে করিমের মধ্যে সূরা আনফালের 33 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, এবং আল্লাহ তাআলার শান এই নয় যে হাবিব আপনার পালনকর্তা তাদের উপর আযাব নাজিল করবেন আর আপনি তাদের মাঝে উপস্থিত থাকবেন। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এবং আল্লাহ তাআলার শান এই নয় যে আল্লাহ তাআলা তাদের উপর অর্থাৎ ওই কাফেরদের উপর আযাব নাজিল করবেন এবং মুসলমানরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকবে। মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহি তাআলা ইরশাদ করেন, আর এই আয়াতে করিমার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতুল্লিল আলামিন হওয়াকে এখানে প্রকাশ করা হয়েছে। আর এটার সানে নুজুল হচ্ছে এটা যে কাফেররা বলতে লাগলো যে হে আল্লাহ পাক, যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে আমরা যে ঈমান আনছি না সেটার কারণে তুমি আমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করো, নাউজুবিল্লাহ মিন যালিক, অথবা আমাদের উপর আযাব নাজিল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন, যার বলা হলো যে হে হাবিব, হে আমার মাহবুব, আমি ওই কাফেরদের উপর কীভাবে আযাব নাজিল করব কারণ আপনি তাদের মাঝে উপস্থিত আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা চলে গেলেন তো তারপরও মক্কাতুল মুকাররমার মধ্যে যারা কাফেররা ছিল আল্লাহ তাআলা আযাব নাজিল করেননি। কেন? কারণ সেখানেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমায় ছিলেন এবং তারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন, আর আল্লাহ তাআলা এই জন্য বলছেন। এবং আল্লাহ তাআলার শান এটাও নয় যে ওই কাফেরদের মাঝে মাহবুব আপনার সাহাবারা আছে, সাহাবা থাকার কারণে আপনার সঙ্গীরা থাকার কারণে আল্লাহ ওই কাফেরদের প্রতি আযাব নাযিল করছে না।
রাসূলে পাক তোমহারা দুরুদ খুদ সুনলে হুজুরে দিল সে আগর মোমিনো দুরুদ পড়ো এবাজ দুরুদ কে মরতে হি খুলদ পাওগে আজিজ ও মুফত কা সৌদা হ্যায় দুরুদ পড়ো জো চাহতে হো কে কুছ রিস্ক কি কশাইশ হো তো উস জনাবে পে এ মুফলিসো দুরুদ পড়ো জিকর লুৎফ আদব সে বৈঠো আদব সে উঠো দুরুদ পড়ো।
আল্লাহু আকবর আল্লাহু আকবর। আমরা যে আয়াতে কারিমা তাফসির শুনলাম, এই আয়াতে কারিমা দ্বারা আমরা এই আয়াতে কারিমার উপকারিতা আমরা একটু শুনি, যে হুজুর আলাইহিস সালাতু সালামের বরকতে আল্লাহর আজাব থেকে নিরাপত্তা লাভ করা যায়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত ছিলেন, সে সময় কাফেরদের উপর আজাব হয় না। তাহলে মুসলমানদের উপর কীভাবে আজাব হতে পারে? আর কেয়ামত পর্যন্ত, দ্বিতীয় নম্বর ফায়দা, দ্বিতীয় নম্বর উপকারিতা, কেয়ামত পর্যন্ত মুসলমানদের উপর আজাব আসবে না। অথচ পূর্ববর্তী উম্মতের উপর আজাব আসত, কোনো উম্মতের উপর পাথর বর্ষণ করা হতো, কাউকে জমির নিচে ধসিয়ে দেওয়া হতো, কাউকে পানিতে ডুবিয়ে দেওয়া হতো। এর দ্বারা বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম কেয়ামত পর্যন্ত মুসলমানদের মাঝে উপস্থিত আছেন, কিন্তু আমরা দেখতে পারি না। আলা হযরত রহমতুল্লাহি তাআলাই বলেছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে।
তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে।
এই আয়াতে কারিমার তৃতীয় নম্বর উপকারিতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত হওয়া শুধু মদিনা পাকের মধ্যে নয়, কারণ পুরো বিশ্বের মধ্যে মুসলমান বসবাস করছে, সেটা বাংলাদেশ হোক, সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেটা আর বিশ্বের যে কোনো আরব দেশ হোক, তুর্কি হোক, যে কোনো দেশ, তো মুসলমানরা সব জায়গায় আছে। আর সব জায়গায় আজাব আসছে না, তার মানে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানিভাবে সব জায়গায় আছেন, দৈহিকভাবে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত আছেন, আর রুহানিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির আছেন। আর চার নম্বর উপকারিতা হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামকে জান্নাতে ডেকে নেওয়া হয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তিনি উপস্থিত আছেন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে উপস্থিত না থাকা, দুনিয়ার যত নিজাম আছে, দুনিয়ার যত রীতিনীতি আছে, সব কিছু বিনষ্ট হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতির কারণে পৃথিবীতে আজাব আসছে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে তো আজাব চলে আসবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে লালন করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, কোরআনে করিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত, আর কুরআনে করিমকে সবচেয়ে অধিক সাহাবা কারাম জানতেন এবং তারাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করেছেন। আর শুধু সাহাবা কারাম কেন, বরং খালিকে কায়েনাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। আমরা এই পর্বের মধ্যেও সাহাবা কারামের নাচ সম্পর্কে আমরা আলোচনা করব। আর আমরা এই পর্বেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কয়েকটা পংক্তি নিয়ে আলোচনা করব। আর পূর্ববর্তী পর্বের মধ্যেও আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা পংক্তি নিয়ে আলোচনা করেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সঙ্গী সাহাবি, প্রথম খলিফা ছিলেন এবং সারাটা জীবন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের সম্পদ উৎসর্গ করেছেন। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিনী কাজের জন্য বা যুদ্ধের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই সরঞ্জামের ব্যবস্থা করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে প্রত্যেকবার প্রত্যেক আমলের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় অগ্রসর থাকেন, অগ্রগামী থাকেন। এইবার আমি আল্লাহর হাবিবের দরবারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার সম্পদের পুরো অর্ধেক সম্পদ, সম্পদ থেকে অর্ধেক সম্পদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কুরবান করে দেব, আর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অগ্রগামী হব। তিনি চিন্তা করলেন, তিনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পুরো সম্পত্তির অর্ধেক সম্পত্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমার কী নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদের পুরো অর্ধেক সম্পদ আপনার জন্য নিয়ে এসেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, আর এদিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছেন, এমনকি বোতাম, ঘরের ঝাড়ু, ছাই সব কিছু নিয়ে আসছেন। আর কাপড়ের মধ্যে তিনি কাটার বোতাম লাগিয়েছেন আর সেখানে এসে পৌঁছালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আবকাইতালি আহলিক, ইয়া আবু বকর, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কী রেখে এসেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূল যথেষ্ট। সিদ্দিক কে লিয়ে হ্যায় উসকা রসুল বস, হ্যাঁ মাশাআল্লাহ। দেখুন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ভাইজান কতই না সুন্দর বলেছেন, মর হি যাউ মে আগর ইস দর সে যাউ দু কদম, কিয়া বচে বিমার গম কুরবে মসিহা ছোড় কর।
মর হি যাউ মে আগর ইস দর সে যাউ দু কদম, কিয়া বচে বি মার গম কুরবে মসিহা ছোড় কর।
আল্লাহু আকবার। আসুন আমরা প্রেম এবং ভালোবাসার উম্মাদুনা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা পংক্তি আমরা শুনি। হযরত সাইয়্যেদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাকাদ ওয়ারাসতানা মিরআতা সিদকিন আলাইকা বিহিত তাহিয়াতু ওয়াসসালাম।
লাকাদ ওয়ারাসতানা মিরআতা সিদকিন আলাইকা বিহিত তাহিয়াতু ওয়াসসালাম।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যেদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন চমৎকার প্রশংসা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, বলছেন, লাকাদ ওয়ারাসতানা মিরআতা সিদকিন, আমার তিনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সত্যবাদী ছিলেন, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও সত্যের মূর্ত প্রতীক বানিয়ে দিয়েছেন, সত্যের আয়না বানিয়ে দিয়েছেন। আর তার প্রতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কতই না চমৎকার প্রশংসা করেছেন। তিনি বলছেন, হে হাবিব, হে আমার মাহবুব, আপনি আমাদেরকে সত্যের মূর্ত প্রতীক বানিয়ে দিয়েছেন, আপনি আমাদেরকে সত্যের আয়না স্বরূপ বানিয়ে দিয়েছেন, আর আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে দুরুদ এবং সালাম হোক। আল হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তো কত সুন্দর লিখেছেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হিদায়ত পে লাখো সালাম, কাবে কে বদরুদ্দুজা তুম পে করো রো দুরুদ, তাইবা কে শামসুদ্দুহা তুম পে করো রো দুরুদ।
কাবে কে বদরুদ্দুজা তুম পে করো রো দুরুদ, তাইবা কে শামসুদ্দুহা তুম পে করো রো দুরুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
দেখুন এই পংক্তির মধ্যে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার কথা তুলে ধরেছেন, সত্যতার সিফাতকে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে যা কিছু শুনতাম আমি কি করতাম, লিখে রাখতাম। কুরাইশ গোত্রের কিছু মুসলমানগণ আমাকে নিষেধ করলো যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা লিখে রাখছো, তোমার প্রত্যেক কথাটা লেখা উচিত নয়, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় রাগান্বিত অবস্থায় কারণে কথা বলেন, অনেক সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে কোনো কথা বলছেন, কখনো নম্রতার সাথে কথা বলছেন, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ক্রোধে কথা বলেন, ক্রোধান্বিত হয়ে কথা বলেন, আর কখনো কোমল সুরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি লেখা বন্ধ করে দিলাম আর এই বিষয়টা নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়ে আরজ করলাম। তখন নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আর তখন নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম নিজের আঙ্গুল দিয়ে নিজের জিহ্বা মুবারকের দিকে ইশারা করে বললেন যে ওই সত্তার শপথ যার কুদরতের কব্জায় আমার প্রাণ রয়েছে, আমার এই মুখ দ্বারা সত্য ছাড়া কোনো কিছু বের হয় না। নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আমি যেই অবস্থায় যা বলি না কেন তোমরা লিখে রাখো।
সচ্চি বাতে সিখাতে হে সিধি রাহ চলাতে ইয়ে হে সচ্চি বাতে সিখাতে ইয়ে হে সিধি রাহ চলাতে ইয়ে হে কসরত পাতে হে সারি কসরত পাতে হে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিবের মুখ থেকে যা বের হয় সেটা আল্লাহ তাআলার ওহি হয়ে থাকে, যা বের হয়। নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম সত্য বলতেন এবং মানুষকে মিথ্যা থেকে নিষেধ করতেন। নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে তোমরা আমাকে ছয়টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিলাম। এক নম্বর হচ্ছে, যখন কথা বলো সত্য বলো। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি আমরা যখন কথা বলবো সত্য বলবো। নম্বর দুই, যখন বাধা করো তখন তা পূর্ণ করো। নম্বর তিন, যখন কোনো ব্যক্তি আমানত রাখে, আমানত গচ্ছিত রাখে, তখন সেটার কি আমানত আদায় করে দাও। এবং তোমাদের লজ্জা স্থানের হিফাজত করো, নিজেদের দৃষ্টিকে নত রাখো এবং নিজেদের হাতকে রুখে রাখো। এই ছয়টা বিষয়, এই ছয়টা বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জামানত নিয়েছেন। একবার এক লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলো আর এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যভিচার চুরি এবং মদ পান এবং মিথ্যা বলার মতো অপরাধে আমি অভ্যস্ত, আমি ঈমান আনতে চাই, অথচ লোকেরা আমাকে বলেছে যে আপনি এই বিষয়গুলোকে হারাম করেছেন, এখন একসাথে এই সবগুলো গুনাহকে ছেড়ে দেয়া আমার পক্ষে সম্ভব নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো একটা গুনাহ আমাকে বলে দিন, আমি প্রথমে সেটা ছাড়ব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। সে আরজ করলো ঠিক আছে, অতঃপর সে মুসলমান হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যাওয়ার পরে যখন সে মদ পান করতে চাইল, তখন তার মনে পড়ল যে আমি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করেছি, আমি যদি মদ পান করি তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, আর যদি মদ খেয়ে ফেলি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করে তুমি মদ পান করেছো, তখন তো মিথ্যা বলতে পারবো না, কারণ ওয়াদা করেছি। আর যদি সত্য বলি যে হ্যাঁ মদ পান করেছি, তাহলে আমাকে শাস্তি দেওয়া হবে, আমার উপরে হজ জারি হয়ে যাবে, আমাকে কষাঘাত করা হবে। সে কী করলো? মদ পান করা ছেড়ে দিল। আবার সে ব্যভিচার করতে চাইল, আবার তার মনে পড়লো যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওয়াদা করেছি যে আমি মিথ্যা বলবো না, আমি যদি ব্যভিচার করে ফেলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করে তাহলে তো মিথ্যা বলতে পারবো না, যদি মিথ্যা বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদার খেলাফি হবে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে, আর যদি আমি স্বীকার করে ফেলি তাহলে ব্যভিচারের শাস্তি পাবো। অবশেষে সে কী করলো? সর্বপ্রকার গুনাহ থেকে তওবা করে নিল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, আপনি এমন গুনাহ আমাকে ছাড়তে বলেছেন যার কারণে আমি সবগুলো গুনাহ ছেড়ে দিয়েছি। দেখুন, মিথ্যা সকল পাপের জননী, মিথ্যা সকল পাপের জননী। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন যে ওই ব্যক্তিকে প্রথমে মিথ্যা ছেড়ে দেওয়ার হুকুম দিলেন। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন তার নাতের পংক্তির মধ্যে, মিনার রহমানি ফি আলা জিনান, মিনার রহমানি ফি আলাল জিনান মিনাল ফিরদাউসি তাবা বিহাল মাকাম,
মিনার রহমানি ফি আলা জিনান মিনাল ফিরদাউসি তাবা বিহাল মাকাম।
আল্লাহু আকবার। দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে বলছেন যে মিনার রহমানি ফি আলা জিনান, মিনার রহমানি ফি আলাল জিনান মিনাল ফিরদাউস তাবা বিহাল মাকাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই পংক্তির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন যে খোদায় রহমান, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে উচ্চ মাকামে যেন অধিষ্ঠিত করে দেয়, আর এমন মাকাম যেটা সবচেয়ে বেশি পবিত্র। আচ্ছা, সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া এই জন্য করেছিলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছিলেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে আমার জন্য ও মাকামে ওসিলার ব্যাপারে দোয়া করো। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাকামে ওসিলা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন সেটা হচ্ছে জান্নাতের উচ্চতম মাকাম, যা শুধুমাত্র একজন পাবে, আর আমি আশা করছি আমি সেটা পাবো, আর সেই মাকামটা হচ্ছে আরশের খুবই নিকটবর্তী। আর আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন এই মাকামটা দান করবেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই কতই না সুন্দর বলেছেন, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, আপনে মৌলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলা হামারা নবী, মুলকে কোনেনে মে অম্বিয়া তাজদার, তাজদারো কা আকা হামারা নবী, ক্যা খবর কিতনে তারে খিলে ছুপ গয়ে পর না ডুবে না ডুবা হামারা নবী।
সবসে আওলা হো আলা হামারা নবী, সবসে
হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাই ইরশাদ করেন যে কিয়ামতের দিন সকল নবীর উম্মত হিসাব কিতাবের পরে জান্নাতের দরজায় পৌঁছে যাবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের শাফাতের জন্য, নিজের গুনাহগার উম্মতকে ক্ষমা করানোর কাজে ব্যস্ত থাকবেন, নেকির পাল্লাকে ভারী করানোর কাজে ব্যস্ত থাকবেন, পুলসিরাত থেকে যারা পড়ে যাবে তাদেরকে বাঁচানোর কাজে ব্যস্ত থাকবেন, আর ওই জান্নাতের দরজার সামনে কারো সাহস হবে না যে দরজাকে নক করবে, বা দরজার শিকলকে কেউ নড়াবে, আর পেছনে কে থাকবে? জান্নাতের দারোগা থাকবে। কারো সাহস হবে না যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শাফাত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে জান্নাতের দরজা খোলা হবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা বলেছেন, শহরে ইয়ারে ইরম তাজদারে হরম নৌ বহারে শফাআত পে লাখো সালাম, শবে আসরা কে দুলহা পে দায়েম দুরুদ, নৌ শাহে বজমে জন্নত পে লাখো সালাম, নৌ শাহে বজমে জন্নত পে লাখো সালাম।
শহরে ইয়ারে ইরম তাজদারে হরম নৌ বহারে শফাআত পে লাখো সালাম, শবে আসরা কে দুলহা পে দায়েম দুরুদ, নৌশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমা বজমে হেদায়ত পে লাখো
সালাম। তার আর একটা পংক্তির মধ্যে কতই না সুন্দর বলেছেন, ও সরবরে কিশ্বরে রিসালত জো আরশ পর জলবাগর হুয়ে থে, নয় নিরালে তরব কে সামা আরব কে মেহমান কে লিয়ে থে, বচা জো তলবো কা উন কে ধোবন বনা ও জন্নত কা রঙ ও রৌগন, জিনহোনে দুলহা কি পাই উতরন ও ফুল গুলজার নূর কে থে।
বচা জো তলবো কা উন কে ধোবন বনা ও জন্নত কা রঙ ও রৌগন, জিনহোনে দুলহা কি পাই উতরন ও ফুল গুলজার রে নূর কে থে, ও সরবরে কিশ্বরে রিসালত জো আরশ পর জল বগর হুয়ে থে।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জান্নাতও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় আমরা লাভ করতে পারবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই শাফাতের দরজা খুলবে।
কুই পেহচান নবীরুত বাই আলী কো তেরে মারহাবা, খুল দেখি জঞ্জীর হিলানে ওয়ালে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার মাধ্যমেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। কেউ যদি অহংকার করে যে না আমলের মাধ্যমে জান্নাতে যাব, আমলের দরকার আছে, আমরা অস্বীকার করছি না আমলের দরকার আছে, কিন্তু আমল তো শয়তানও করেছে, ইবলিশও করেছিল, কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করে নেই, নবীর সম্মান করে নেই, তার আমল বিনষ্ট হয়ে গেছে। আমলও করতে হবে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে অন্তরে লালন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ও সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।